বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 14 ডিসেম্বর, 29 অগ্রহায়ণ এবং ফার্সি 23 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। এছাড়া বাংলাদেশে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনাম। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
এখন শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপে ইরানের সঙ্গে রাশিয়ার অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, টেলিফোন সংলাপে বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। হিজবাদী ইসরায়েল মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু ছিল, আছে এবং থাকবে, ইরান সরকারের সুস্পষ্ট ঘোষণা। ফ্রান্স বন্ধ করে দিয়েছে আরও 20টি মসজিদ। বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশালে দায়ের করা মামলা আদালতে খারিজ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের এলোপাথাড়ি গুলি, কর্মকর্তা সহ 2 পুলিশ নিহত, আহত 12। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনুন। এবারে বিস্তারিত পরিবেশনা রয়েছে, আমি মোহাম্মদ আমির হোসাইন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভ। এ সময় আবদুল্লাহিয়ান এই সংলাপের ব্যাপারে তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন এবং এ ব্যাপারে আন্তরিক হতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান। টেলিফোন আলাপে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকিরি কানির সাম্প্রতিক মস্কো সফরকে ইতিবাচক আখ্যায়িত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপে ইরানের সঙ্গে রাশিয়ার অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে এবং দুদেশের প্রতিনিধিরা আন্তরিক সহযোগিতা নিয়ে কাজ করছেন। ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে সের্গেই ল্যাভরভ বলেন, আমেরিকা যাতে পরমাণু সমঝোতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব মেনে চলে, সেজন্য রাশিয়া শুরু থেকেই চেষ্টা চালিয়ে এসেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপ যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে কূটনৈতিক সৃষ্টিশীলতার পাশাপাশি সব পক্ষের মধ্যে মতৈক্য সৃষ্টির লক্ষ্যে আরও বেশি ধৈর্য ধরার কোনো বিকল্প নেই। ভিয়েনায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে ইরান। ইহুদিবাদী ইসরায়েলকে আবারও মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু বলে ঘোষণা করেছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সংযুক্ত আরব আমিরাত সফরে আসার পর এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল মুসলিম বিশ্বের প্রধান শত্রু ছিল, আছে এবং থাকবে। তিনি বলেছেন, বিগত 70 বছর ধরে মুসলিম ও আরব দেশগুলিতে যে অবৈধ সরকার নিরাপত্তাহীনতা, উত্তেজনা ও যুদ্ধের প্রধান উৎস হিসেবে কাজ করেছে, তার প্রধানমন্ত্রীকে একটি মুসলিম দেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার এই ঘটনা ফিলিস্তিনি জাতি সহ বিশ্বের সকল স্বাধীন চেতা জাতি চিরকাল ঘৃণাভরে স্মরণ করবে। তিনি বলেন, পবিত্র কুদস শরীফ বা বাইতুল মুকাদ্দাস মুসলিম বিশ্বের প্রথম কিবলা, যা বর্তমানে ইহুদিবাদীদের দখলে রয়েছে। গোটা মুসলিম বিশ্ব কখনোই তাদের প্রথম কিবলা ইসরায়েলিদের জাবর দখল থেকে মুক্ত করার লালায়িত স্বপ্ন পরিত্যাগ করবে না। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের তাবেদার শাসকগুলো যতই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক, এই অঞ্চলের জনগণ কোনোদিন ইহুদিবাদীদের মুসলিম বিদ্বেষ ও শত্রুতা ভুলে যাবে না এবং তারা চিরকাল এই সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের বিরোধিতা করে যাবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনীর উপস্থিতি ইউক্রেনে পর্যন্ত বাড়ানো রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে গতকাল এক টেলিফোন আলাপে কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এই খবর নিশ্চিত করেছে। ইউক্রেনের সীমান্তে রাশিয়ার হাজার হাজার সেনা মোতায়েন নিয়ে যখন মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে মারাত্মক সামরিক উত্তেজনা বিরাজ করছে, তখন পুতিন এই বক্তব্য দিলেন। পশ্চিমা দেশগুলো যেমন দাবি করছে রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে মূলত ইউক্রেনের অভ্যন্তরে সামরিক আগ্রাসন চালানোর জন্য, তেমনিভাবে মস্কো বলছে ইউক্রেনের নেটো সেনা মোতায়েন করা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালাতে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে প্রেসিডেন্ট পুতিন জোর দিয়ে বলেছেন, সামরিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত এড়াতে দ্রুত গতিতে দুপক্ষের মধ্যে সংলাপ হওয়া জরুরি, দুপক্ষের মধ্যে সুস্পষ্ট আন্তর্জাতিক চুক্তি হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। এর আগেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার রেড লাইন ক্রস না করতে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সতর্ক করে দিয়েছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। ইসলামাবাদ থেকে নিজস্ব সূত্রে বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহর খবর দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ শাহিন খবর জানিয়ে বলেছেন, ওআইসির আসন্ন শীর্ষ সম্মেলনে অন্যান্য আলোচ্যসূচির সঙ্গে আফগানিস্তানের অর্থনীতি, দেশটির আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তালেবান সরকারের সম্পর্ক স্বাভাবিকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী 19 ডিসেম্বর ইসলামাবাদে ওআইসির শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। তালেবান গত 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করলেও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। জাতিসংঘ সম্প্রতি তালেবানের পক্ষ থেকে ওই বিশ্ব সংস্থায় একজন প্রতিনিধি নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। এদিকে গত আগস্ট মাসে তালেবানের হাতে আফগানিস্তানের পতনের পর মার্কিন সেনারা ড্রোন হামলা চালিয়ে যে 10 আফগান বেসামরিক নাগরিককে হত্যা করেছিল, সেই ঘটনায় দোষী সেনাদেরকে জবাবদিহি তার আওতায় আনা হবে না বলে ঘোষণা করেছে মার্কিন সরকার। গত 29 আগস্ট মার্কিন সেনারা কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়ির উপর ড্রোন হামলা চালালে তাতে 10 জন নিহত হয়, যার মধ্যে 7 শিশু ছিল। এ সম্পর্কে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের গতকাল বলেন, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকিনজি এবং মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ডের প্রধান জেনারেল রিচার্ড ক্লার্ক এসব সেনার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নিতে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের কাছে যে অনুরোধ জানিয়েছেন তা তিনি অনুমোদন করেছেন। ফ্রান্সে আরও 20টি মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে ফ্রান্স সরকার আবারও ইসলাম বিরোধী যুদ্ধংদেহী মনোভাব পরিষ্কার করল। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন রোববার দেশটির এলসিআই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেন যে দেশটির আরও 21টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এসব মসজিদ চরমপন্থ ছড়ানোর কাজে লিপ্ত ছিল বলে তিনি দাবি করেছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ডারমানিন আরও জানান, কথিত বিচ্ছিন্নতাবাদী আইনের উপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, 36টি মসজিদ খোলা রয়েছে কারণ এ সমস্ত মসজিদ ফ্রান্সের এই আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজকর্ম করছে না। বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলা আজ খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলা আজ মঙ্গলবার খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক। বিএনপি নেতা তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইবা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে গতকাল সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মুরাদ হাসান ও ভিডিও টকশো উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন হেলাল ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে বিদেশে পাড়ি জমানোর চেষ্টায় ব্যর্থ হয়ে দেশে ফিরে আসা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের ভাগ্যে এরপর কি ঘটতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। তার সংসদ সদস্য পদ শেষ পর্যন্ত থাকবে কিনা, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর শেষ পরিণতি কি হতে পারে, মূলত এসব প্রশ্ন ঘিরেই আলোচনা চলছে সর্বত্র। মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন জেলায় অন্তত সাতটি মামলার আবেদন হয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটনের নিম্ন আদালত এবং রাজশাহীর আদালত মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে। এদিকে গুরুতর নৈতিক স্খলনের অভিযোগ এনে মুরাদ হাসানকে গ্রেপ্তার এবং তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে শ্রমজীবী নারী মৈত্রী। সংগঠনটি বলেছে চারিত্রিক স্খলনের দায়ে মুরাদ হাসানকে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয়েছে, সেই একই কারণে তার সংসদ সদস্য পদ থাকারও কোনো সুযোগ নেই। শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বন্নিশিকা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম এক বিবৃতিতে আরো বলেছেন, মুরাদ হাসান যে নারী বিদ্বেষী অশ্লীল আচরণ করেছেন এবং ধর্ষণের হুমকি দিয়েছেন তাতে বহু আগেই তাকে গ্রেপ্তার এবং বিচারের সম্মুখীন করা উচিত ছিল, তা না করে সরকার তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিয়ে আইনের শাসনকেই অস্বীকার করেছে। এদিকে কানাডা ও আরব আমিরাতে ঠাঁই না পেয়ে ঢাকায় ফিরে আসা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বর্তমানে নিরুদ্দেশ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে নির্বাচন কমিশন বা ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ। 20 ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনা দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে। আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। সংবিধানে কমিশন গঠনে আইন প্রণয়নের কথা উল্লেখ আছে, তবে এ সংক্রান্ত আইন দেশে এখনো হয়নি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের এলোপাথারি গুলিবর্ষণে কর্মকর্তা সহ 3 পুলিশ সদস্য নিহত এবং 12 জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছে। গতকাল সোমবার দিবাগত সন্ধ্যায় শ্রীনগরের নিকটবর্তী জেওয়ানের পান্থচক এলাকায় একটি পুলিশ বাসে হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। এদিকে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে 12 জন বিরোধী এমপিকে সাসপেন্ড করার প্রতিবাদে কংগ্রেস সহ বিরোধী এমপিরা আজ সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে 12 জন বিরোধী এমপিকে সাসপেন্ড করার প্রতিবাদে কংগ্রেস সহ বিরোধী এমপিরা আজ সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেছেন। আজ মঙ্গলবার ওই প্রতিবাদ কর্মসূচিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, শিবসেনা এমপি সঞ্জয় রাউত সহ বেশ কিছু বিরোধী এমপি রাজ্যসভা থেকে সাময়িকভাবে বরখাস্ত করা এমপিদের সমর্থনে মিছিলে সামিল হন। প্রতিবাদ মিছিলে সামিল হয়ে রাজ্যসভা থেকে 12 জন এমপিকে সাসপেন্ড করা প্রসঙ্গে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে একে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা ও গণতন্ত্রের হত্যা বলে মন্তব্য করেছেন।
হাউস মে জিন চিজো কে বারে মে অপোজিশন ডিবেট করনা চাহতি হে ও ডিবেট সরকার নাহি হোনে দেতি অর জাহাঁ ভি অপোজিশন আপনি আওয়াজ উঠানে কি কোশিশ করতি হে তো ধমকা কর ডরা কর উনকো সাসপেন্ড করকে সরকার কাম করতি হে লোকতন্ত্র কি হত্যা।
রাহুল গান্ধী বলেন, সংসদে জনগণের বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিতর্ক করতে চাইলেও সরকার বিতর্ক করতে দিচ্ছে না। বিরোধী এমপিরা সোচ্চার হলে তাদেরকে ধমক দিয়ে ভয় দেখিয়ে সাসপেন্ড করে দেয়া হচ্ছে, এটা গণতন্ত্রকে হত্যা। প্রধানমন্ত্রী সংসদে আসেন না, গণতন্ত্র রক্ষায় এটা কোনো পদ্ধতি নয়। মিছিলে যোগদানকারী কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন, গত অধিবেশনে যা হয়েছিল তা এই অধিবেশনে তোলা হয়েছে, যদিও এই অধিবেশনের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা পিকনিক করতে হাউসে আসি না, আমরা সাধারণ মানুষের ইস্যুগুলো তুলতে হাউসে আসি। 29 নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে, চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। তার আগে বিরোধী এমপিদের সাসপেনশন প্রত্যাহার করা না হলে বিরোধীদের প্রতিবাদ আন্দোলন চলবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি জোটের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের তেল সমৃদ্ধ সাবওয়া প্রদেশের আকাশ থেকে গুপ্তচরবৃত্তি চালানোর সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ড্রোনটি চীনা নির্মিত বলে জানা গেছে। আর এটির সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘ মহাসচিব ইরান বিরোধী মার্কিন একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে 12তম প্রতিবেদন তুলে ধরে ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে ইরানের চলমান আলোচনাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইরান বিরোধী মার্কিন একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, যাতে তেহরান অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা পেতে পারে। জাতিসংঘ মহাসচিব বলেন, ইরানের তেল খাতে নিষেধাজ্ঞা তুলে নিলে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন করা সহজ হবে। তিনি তার প্রতিবেদনে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার উপর গুরুত্ব আরোপ করে ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানান। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের আহ্বান জানানো থেকে বোঝা যায় পরমাণু সমঝোতা ধ্বংসে মার্কিন নেতিবাচক ভূমিকার বিষয়ে আন্তর্জাতিক সমাজ অবহিত এবং সবাই মার্কিন নীতির বিরোধী। জাতিসংঘ মহাসচিব গুতেরেস তার প্রতিবেদনে আরও বলেছেন, ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। তার এই বক্তব্য থেকে বোঝা যায় জাতিসংঘ সহ বিভিন্ন দেশের উপর আমেরিকার প্রচণ্ড চাপ সত্ত্বেও ইরান ইস্যুতে ওয়াশিংটন কারো সমর্থন তো পায়নি, এমনকি আমেরিকার এই আচরণকে সবাই বেআইনি বলে মনে করছে। দৈনিক ওয়াশিংটন পোস্টের কলাম লেখক ম্যাক্স বুট তার এক নিবন্ধে লিখেছেন, 2003 সালে ইরাকে মার্কিন হামলার পর পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘটনা ছিল পররাষ্ট্রনীতিতে হোয়াইট হাউসের সবচেয়ে মারাত্মক ভুল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপ সৃষ্টি করেও ইরানের কাছ থেকে একটি ছাড়ও আদায় করতে পারেননি। এই অভিজ্ঞতার পরও বর্তমান বাইডেন প্রশাসনও তাদের অযৌক্তিক দাবি মেনে নিতে তেহরানকে বাধ্য করতে পারবে এই আশায় ট্রাম্পের ব্যর্থ নীতি অনুসরণ করে চলেছে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন এবং বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির চাপের কাছে তারা কখনোই নতি স্বীকার করবে না। ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে বর্তমানে ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে ইরানের 7ম দফা আলোচনা চলছে। তারপরও ওয়াশিংটন ইরান বিরোধী নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে অটল রয়েছে। এ অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরছি দৃষ্টিপাতে। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে এবং রায়ের বাজারের স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবদ্বয়। জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারের পক্ষ থেকেও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। মঙ্গলবার সকালে রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন, আগামী 26 মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। করোনা ভাইরাসের কারণে এই কাজে কিছুটা দেরি হয়েছে। বুদ্ধিজীবী হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তারা বিদেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে পলাতক আছে। আমরা কূটনৈতিক ভাবে আমাদের সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই সমস্ত খুনিদের দেশে এনে আদালতের রায়কে কার্যকর করার জন্য।
এদিকে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর মঙ্গলবার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবছর আমরা স্বাধীনতার 50 বছর পূরণ করতে চলছি, কিন্তু দুর্ভাগ্যের কথা 1971 সালে যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম সেই লক্ষ্য গণতান্ত্রিক একটি রাষ্ট্র এখন পর্যন্ত আমরা পাইনি। বিএনপি মহাসচিব আরো বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল তা ভুলুণ্ঠিত করে এখন একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য বর্তমান শাসক গোষ্ঠী বিভিন্নভাবে এদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে। এছাড়া সরকারের সহযোগী জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আজ সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে লড়াই ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা, কিন্তু স্বাধীনতার 50 বছরেও আমরা সে বৈষম্য দূর করতে পারিনি। এখনও আমাদের সম্পদ বিদেশে পাচার হচ্ছে। বিদেশি গণমাধ্যমে আমরা জানতে পারি দেশ থেকে $বিলিয়ন বিদেশে চলে যাচ্ছে। তাই মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদদের আত্মত্যাগ ও মা বোনদের সম্ভ্রমের বিনিময় এবং শহীদ বুদ্ধিজীবীদের সর্বোচ্চ ত্যাগে যে উদ্দেশ্য তা এখনও সফল হয়নি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
আর এটির সঙ্গে শেষ করছি আজকের এই নৈশ অধিবেশন। Thank you.